শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সহবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ, যিনি ধার্মিকতার পথ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সে পথ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে, এবং সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। গতদিনের পাঠে আমরা হযরত দাউদের পুত্র বাদশাহ সুলাইমানের জীবনের ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সেখান থেকে জানতে পেরেছি যে আল্লাহ বাদশাহ সুলাইমানকে কি অসাধারণ জ্ঞান ও বিবেচনা দান করেছিলেন। বাদশাহ সুলাইমানের রাজত্বকালে জেরুজালেম ছিল দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ শহর, কিন্তু আল্লাহর জন্য যে ঘর বাদশাহ সুলাইমান তৈরি করেছিলেন তা জেরুজালেমে তার নির্মিত অন্যান্য যে কোনো স্থাপনার চেয়ে অধিক সুন্দর ছিল। বাদশাহ সুলাইমান আবাস তাম্বু প্রতিস্থাপন করে আল্লাহর ঘরটি নির্মাণ করেছিলেন। আবাস তাম্বুটি ছিল ইবাদতের জন্য একটি বিশেষ তাম্বু, যা হযরত মুসা ও বনি ইসরায়েলরা মরুভূমিতে নির্মাণ করেছিলেন। বাদশাহ সুলাইমান 200,000 শ্রমিককে 7 বছর কাজে লাগিয়ে ইবাদতের জন্য এই অতি সুন্দর স্থাপনাটি নির্মাণ করেছিলেন। এখনও জেরুজালেমে গেলে সেই বিশাল স্থাপনার ভিত্তি প্রস্তরগুলো যে কারো চোখে পড়বে যা বাদশাহ সুলাইমান সে সম্পর্কে নির্মাণ করেছিলেন। আল্লাহর গৃহটি নির্মাণ কাজ শেষ হলে পরে মহা ইমাম হাজার হাজার ভেড়া ও ষাঁড় কোরবানি দিয়েছিলেন, যা মূলত সেই নাজাতদাতাকে প্রতীকীরূপে উপস্থাপন করা হয়েছিল, যিনি দুনিয়াতে এসে গুনাহকারীদের গুনাহ মুছে দেওয়ার জন্য নিজের মূল্যবান রক্ত ঢেলে দিয়েছিলেন। আর এর মধ্যে দিয়েই তারা আল্লাহর জন্য নির্মিত ঘরটিকে উৎসর্গ করেছিলেন। পশু কোরবানি এবং ব্রোঞ্জের জালতিতে তা পোড়ানোর পর মহা ইমাম সেই শরীয়ত সিন্ধুকটিকে বহন করে নিয়ে নবনির্মিত বাইতুল মুকাদ্দসের মহাপবিত্র স্থানে রেখেছিলেন। যখন মহা ইমাম মহাপবিত্র স্থান ত্যাগ করে বেরিয়ে এসেছিলেন, সাথে সাথেই পুরো ঘরটি আল্লাহর প্রতাপে ভরে গিয়েছিল। মরুভূমিতে হযরত মুসা ও বনি ইসরায়েলদের নির্মিত আবাসতাম্বুর মহাপবিত্র স্থানটি যেমন আল্লাহর প্রতাপে পরিপূর্ণ হয়েছিল, ঠিক একই রকমভাবে বাদশাহ সুলাইমান কর্তৃক জেরুজালেমে নির্মাণ বাইতুল মুকাদ্দসের মহাপবিত্র স্থানটি আল্লাহর প্রতাপে ভরে উঠেছিল। বাদশাহ সুলাইমানের জীবনের পরবর্তী ঘটনাগুলো সম্পর্কে পাক কিতাব থেকে আমরা জানতে পারি যে তার রাজত্বের শেষ ভাগ্যটা শুরুর দিকের সময়ের মতো ছিল না। চলুন দেখে নেওয়া যাক প্রথম বাদশাহনামার 11 অধ্যায়ে এ বিষয়ে কি লেখা আছে। এখান থেকে আমরা আবারও জানতে পারব যে আল্লাহর কালাম কখনও নবীদের গুনাহের ঘটনাগুলো আড়াল করে রাখেন না। কিতাব বলে,
বাদশাহ সুলাইমান অনেক বিদেশি স্ত্রীলোকদের ভালোবাসতেন। সুলাইমানের বুড়ো বয়সে তার স্ত্রীরা তার মন দেবদেবীদের দিকে টেনে নিয়েছিল। তার ফলে তার বাবা দাউদের মতো তার দিল তার মাবুদ আল্লাহর প্রতি ভয়ে পূর্ণ ছিল না।
বাদশাহ সুলাইমান জেরুজালেমের পূর্বদিকে পাহাড়ের উপরে উঁচু স্থানে পূজার স্থান তৈরি করে দিয়েছিলেন, যেন তার বিদেশি স্ত্রীরা সেখানে তাদের দেব দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালাতে পারে ও পশু কোরবানি দিতে পারে। তার এসব কাজ দেখে আল্লাহ খুবই অসন্তুষ্ট হয়েছিলেন, কারণ তিনি জীবন্ত ও সত্য আল্লাহর কালামের নিষিদ্ধ কাজগুলোই করেছিলেন। তখন আল্লাহ সুলাইমানকে বলেছিলেন,
তোমার এই ব্যবহারের জন্য এবং আমার দেওয়া ব্যবস্থা ও নিয়ম অমান্য করবার জন্য আমি অবশ্যই তোমার কাছ থেকে রাজ্য চিরে নিয়ে তোমার একজন কর্মচারীকে দেব। তবে তোমার পিতা দাউদের কথা মনে করে তোমার জীবনকালে আমি তা করব না, কিন্তু তোমার ছেলের হাত থেকে আমি তা চিরে নেব। অবশ্য রাজ্যের সবটা আমি তার কাছ থেকে চিরে নেব না, কিন্তু আমার গোলাম দাউদের কথা এবং আমার বেছে নেওয়া জেরুজালেমের কথা মনে করে একটা গোষ্ঠী আমি তোমার ছেলেকে দেব।
তাই কিতাব বলে যে সুলাইমানের মৃত্যুর পর ইসরায়েলের বিভিন্ন জাতির মধ্যে শত্রুতা ও যুদ্ধ শুরু হয়েছিল। আল্লাহ সুলাইমানকে যেরকম বলেছিলেন ঠিক সেই অনুযায়ী ইয়াকুবের সন্তানদের মধ্যে দিয়ে আসা ইসরায়েলের বারো বংশ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। তারা তখন থেকে আর এক জাতি রইল না, তারা দুটি ভিন্ন জাতিতে পরিণত হয়েছিল, একটি ইসরায়েলের গোষ্ঠী এবং অপরটি এহুদার গোষ্ঠী। ইসরায়েলের দশ গোষ্ঠী সেই রাজ্যের উত্তর দিকে ইসরায়েলের রাজ্য গঠন করেছিল। অন্যদিকে এহুদার গোষ্ঠী বিনিয়ামিনের ছোট গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে দক্ষিণ দিকে এহুদার রাজ্য গঠন করেছিল। এহুদা ছিল বাদশাহ দাউদের বংশের অন্তর্গত এবং পরবর্তীতে এই বংশের মধ্যে দিয়েই দুনিয়াতে আল্লাহর প্রতিশ্রুত মসীহের আগমন ঘটেছিল। কিতাব আমাদের দেখায় যে কিভাবে এই দুই জাতির বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন শাসক দ্বারা শাসিত হয়েছে। ইসরায়েল এবং এহুদার বেশিরভাগ রাজারাই দুষ্ট প্রকৃতির শাসক ছিলেন। তারা তাদের চারপাশের বিভিন্ন জাতির ধর্মগুলোকে অনুসরণ করত। ইসরায়েলের সেই সব রাজাদের মধ্যে একজন ছিল সর্বাধিক অসৎ ও দুর্নীতিপরায়ণ। আপনি কি জানেন তিনি কে ছিলেন? তিনি ছিলেন আহাব রাজা। আহাব ছিলেন সুলাইমানের পরবর্তী অষ্টম রাজা। আহাব রাজা সম্পর্কে কিতাব বলে,
ওমরির ছেলে আহাব মাবুদের চোখে যা খারাপ তাই করতেন, এমনকি তার আগে যারা বাদশাহ ছিলেন তাদের সকলের চেয়ে আরও বেশি করে করতেন।
তিনি ইসেবলকে বিবাহ করেছিলেন, অর্থাৎ সেই স্ত্রী লোকটি আল্লাহর কালামকে অবজ্ঞা করেছিলেন। কেবল তাই নয়, আহাব রাজা ইসরায়েলের মধ্যে বাল দেবতার জন্য একটা মন্দিরও তৈরি করেছিলেন, যাকে ইসরায়েলের পরবর্তী জাতিগুলো দেবতা হিসাবে পূজা করত। এভাবে ইসরায়েল জাতিকে ভিত্তিহীন মিথ্যা ধর্ম ও তাদের ভণ্ড নবীদের অনুসরণ করানোর মধ্যে দিয়ে আহাব রাজা মাবুদকে ভীষণভাবে রাগিয়ে তুলেছিলেন। কিন্তু সে সময়ে ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর পথে চলতেন, তিনি ছিলেন হযরত ইলিয়াস। একদিন আল্লাহ হযরত ইলিয়াসকে আহাব রাজার কাছে পাঠিয়েছিলেন।
ইলিয়াস আহাবকে বললেন, আমি যার ইবাদত করি ইসরায়েলীয়দের সেই মাবুদ আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছর শিশিরও পড়বে না, বৃষ্টিও পড়বে না।
এর ফলে প্রায় সাড়ে তিন বছর ইসরায়েলের মাটিতে কোনো বৃষ্টিপাত হয়নি। সেই অঞ্চলে দুর্ভিক্ষের প্রাদুর্ভাব তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল। ১৮তম অধ্যায়ে কিতাব বলে,
এর অনেকদিন পরে বৃষ্টি না হওয়ার তৃতীয় বছরের সময় মাবুদ ইলিয়াসকে বললেন, তুমি গিয়ে আহাবকে দেখা দাও, আমি দেশে বৃষ্টি পাঠিয়ে দিচ্ছি। কাজেই ইলিয়াস আহাবকে দেখা দিতে গেলেন। ইলিয়াসকে দেখে আহাব বললেন, হে ইসরায়েলের কাঁটা, এ কি তুমি? জবাবে ইলিয়াস বললেন, আমি কাঁটা নই, কিন্তু আপনি ও আপনার পিতার বংশের লোকেরাই ইসরায়েলের কাঁটা। আপনারা মাবুদের হুকুম ত্যাগ করে বাল দেবতার পিছনে গিয়েছেন। এখন লোক পাঠিয়ে ইসরায়েলের সবাইকে কর্মিল পাহাড়ে আমার কাছে জমায়েত করুন। ইসেবলের টেবিলে বাল দেবতার যে ৪৫০ জন নবী এবং আশেরার ৪০০ জন নবী খাওয়া দাওয়া করে তাদের নিয়ে আসুন। তখন আহাব ইসরায়েলের সব জায়গায় খবর পাঠিয়ে দিলেন এবং কর্মিল পাহাড়ে ওই নবীদের জমায়েত করলেন। ইলিয়াস লোকদের সামনে গিয়ে বললেন, আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? যদি আল্লাহই মাবুদ হন তবে তার এবাদত করো, আর যদি বাল দেবতায় মাবুদ হয় তবে তার এবাদত করো। কিন্তু লোকেরা কোনো জবাব দিল না। তখন ইলিয়াস তাদের বললেন, মাবুদের নবীদের মধ্যে কেবল আমিই বাকি আছি, কিন্তু বাল দেবতার নবী রয়েছে ৪০০ জন। এখন আমাদের জন্য দুটা সার নিয়ে আসা হোক। ওরা নিজেদের জন্য একটা সার বেছে নিয়ে জবাই করে টুকরা টুকরা করে কাঠের উপর রাখুক, কিন্তু তাতে আগুন না দিক। আমি অন্য সারটা নিয়ে জবাই করে প্রস্তুত করে কাঠের উপর রাখব, কিন্তু তাতে আগুন দেব না। তারপর ওরা ওদের দেবতাকে ডাকবে আর আমি ডাকব আল্লাহকে, যিনি আগুন পাঠিয়ে এর জবাব দেবেন, তিনিই মাবুদ। এই কথা শুনে সবাই বলল, আপনি ভালোই বলেছেন। ইলিয়াস বাল দেবতার নবীদের বললেন, তোমরা একটা সার বেছে নিয়ে প্রথমে সেটা জবাই করে নাও, কারণ তোমরা সংখ্যায় অনেক। তারপর তোমরা তোমাদের দেবতাকে ডাকো, কিন্তু আগুন দেবে না, যে সারটা তাদের দেওয়া হল তারা সেটা জবাই করে প্রস্তুত করে নিল। তারপর তারা সকাল থেকে দুপুর পর্যন্ত বালদেবতাকে ডাকতে লাগল, হে বালদেব, আমাদের জবাব দাও। কিন্তু কোনো সাড়া মিলল না, কেউ জবাব দিল না। যে বেদি তারা তৈরি করেছিল তার চারপাশে তারা নাচতে লাগল। দুপুরবেলা ইলিয়াস তাদের ঠাট্টা করে বললেন, জোরে চিৎকার করো, সে তো দেবতা, হয়তো সে গভীর চিন্তা করছে, না হয় পায়খানায় গেছে, না হয় পথে চলছে, হয়তো সে ঘুমাচ্ছে, তাকে জাগাতে হবে। কাজেই তারা আরও জোরে চিৎকার করতে লাগল এবং তাদের নিয়ম অনুসারে শরীরে রক্তের ধারা বয়ে না যাওয়া পর্যন্ত ছোরা ও কাঁটা দিয়ে নিজেদের আঘাত করতে থাকল। দুপুর গড়িয়ে গেল আর বিকেলবেলার পশু কোরবানির সময় পর্যন্ত ভাবে ধরা লোকের মতো তারা আবল তাবল বলতেই থাকল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না, কেউ জবাব দিল না, কেউ মনোযোগও দিল না। তখন ইলিয়াস সমস্ত লোকদের বললেন, তোমরা আমার কাছে এসো। তারা তার কাছে গেল। ইলিয়াস মাবুদের ভেঙে পড়া কোরবানগাহ মেরামত করে নিলেন। তিনি ইয়াকুবের ছেলেদের প্রত্যেক গোষ্ঠীর জন্য একটা করে ১২টা পাথর নিলেন। এই ইয়াকুবকেই মাবুদ বলেছিলেন, তোমার নাম হবে ইসরায়েল। সেই পাথরগুলো দিয়ে ইলিয়াস মাবুদের উদ্দেশ্যে একটা কোরবানগাহ তৈরি করলেন এবং তার চারপাশে এমন নালা কাটলেন যার মধ্যে ১২ কেজি বীজ ভরা একটি থলি বসানো যায়। তারপর তিনি কোরবানগাহের উপরে কাঠ সাজিয়ে সারটা টুকরা টুকরা করে সেই কাঠের উপর রাখলেন এবং তাদের বললেন, তোমরা ৪টা কলসি পানিতে ভরে এই পুরানো কোরবানির গোস্ত ও কাঠের উপর ঢেলে দাও। তারপর তিনি বললেন, আবার করো। লোকেরা তাই করল। তিনি হুকুম দিলেন, তৃতীয়বার করো। তারা তৃতীয়বার তাই করল। তখন কোরবানগাহের উপর থেকে পানি গড়িয়ে নালা ভর্তি হয়ে গেল। বিকালের কোরবানির সময় হলে পর নবী ইলিয়াস সামনে এগিয়ে এসে মোনাজাত করলেন, হে আল্লাহ, ইব্রাহিম, ইসহাক ও ইসরায়েলের মাবুদ, আজকে তুমি জানিয়ে দাও যে ইসরায়েলের মধ্যে তুমিই মাবুদ এবং আমি তোমার গোলাম, আর তোমার হুকুমেই আমি এই সব করেছি। হে আল্লাহ, আমাকে জবাব দাও, জবাব দাও, যাতে এইসব লোকেরা জানতে পারে যে হে আল্লাহ, তুমিই মাবুদ আর তুমি তাদের মন ফিরিয়ে এনেছ। তখন উপর থেকে আল্লাহর আগুন পড়ে কোরবানির গোস্ত, কাঠ, পাথর ও মাটি পুড়িয়ে ফেলল এবং নালার পানিও চুষে নিল। এ দেখে লোকেরা মাটিতে উবুড় হয়ে পড়ে চিৎকার করে বলল, আল্লাহই মাবুদ, আল্লাহই মাবুদ। তখন ইলিয়াস তাদের এই হুকুম দিলেন, বালদেবতার নবীদের ধরো, তাদের একজনকেও পালিয়ে যেতে দিও না। তখন লোকেরা তাদের ধরে ফেলল। ইলিয়াস তাদের কিষণ উপত্যকায় নিয়ে গিয়ে সেখানে তাদের হত্যা করলেন। তারপর ইলিয়াস আহাবকে বললেন, আপনি গিয়ে খাওয়া দাওয়া করুন, কারণ ভীষণ বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। এতে আহাব খাওয়া দাওয়া করতে গেলেন, কিন্তু ইলিয়াস গিয়ে কর্মিল পাহাড়ের উপরে উঠলেন। তিনি মাটিতে হাঁটু পেতে দুই হাঁটুর মধ্যে মুখ রাখলেন। এর মধ্যে আকাশ মেঘে কালো হয়ে গেল, বাতাস উঠল এবং ভীষণ বৃষ্টি এসে গেল।
এই ঘটনাটি আল্লাহর গৌরব ও ক্ষমতার কথা বর্ণনা করে, তাই এরপরে সত্যিই আর কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। কিন্তু আজ বিদায় নেওয়ার পূর্বে ইসরায়েলের লোকদের উদ্দেশ্যে নবী ইলিয়াসের বলা কথাগুলো আমরা অবশ্যই স্মরণে রাখব। বালদেবতার ৪৫০ জন নবীদের চ্যালেঞ্জ করার পূর্বে হযরত ইলিয়াস ইসরায়েলের লোকদের বলেছিলেন, আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? যদি আল্লাহ মাবুদ হন তবে তার ইবাদত করো, আর যদি বালদেবতায় মাবুদ হয় তবে তার ইবাদত করো। প্রথমবারে ইসরায়েলিরা কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, কিন্তু যখন তারা দেখল কিভাবে আল্লাহ মাবুদ আসমান থেকে আগুন পাঠিয়ে কোরবান গাহের উপস্থিত কোরবানি পুড়িয়ে হযরত ইলিয়াসের মোনাজাতে সাড়া দিয়েছিলেন, তখনই তারা উবুর হয়ে পড়ে চিৎকার করে বলেছিলেন, আল্লাহই মাবুদ, আল্লাহই মাবুদ। এভাবে একদিনের মধ্যেই হযরত ইলিয়াস বালদেবতার ভণ্ডনবীদের ভণ্ডামি সকলের সামনে প্রমাণ করে দিয়ে তাদের সকল অর্জন ধূলিস্যাৎ করে দিয়ে সমস্ত ইসরায়েলীয়দের দিল তাদের আল্লাহ মাবুদের দিকে ফিরিয়ে এনেছিলেন। আল্লাহ কেন হযরত ইলিয়াসের মোনাজাতে সাড়া দিয়েছিলেন? কারণ হযরত ইলিয়াস আল্লাহ মাবুদকে মহব্বত করতেন এবং তার কালামে ইমান এনেছিলেন। কেন আল্লাহ বাল দেবতার নবীদের প্রার্থনাকে অগ্রাহ্য করেছিলেন? কারণ তারা একমাত্র সত্য আল্লাহর উদ্দেশ্যে মোনাজাত করেননি, যিনি হযরত ইব্রাহিম, হযরত ইসহাক এবং সমস্ত ইসরায়েল জাতির কাছে নিজেকে প্রকাশ করেছিলেন। বাল দেবতার অনুসারীরা আল্লাহর কালামকে তুচ্ছ জ্ঞান করে নিজেদের প্রতিষ্ঠিত মিথ্যা ধর্মের রীতিনীতি অনুসরণ করেছিল। তারা প্রবল উৎসাহ উদ্দীপনায় নিজেদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করেছিল, কিন্তু তারা জীবন্ত আল্লাহর ইবাদত করেনি। তাই তাদের সব রকমের ধর্মীয় প্রচেষ্টাই অর্থহীন ছিল। তাদের অবস্থা উলফ প্রবাদটির বর্ণনার সাথে মিলে যায়, যা হল দশজন মানুষ গর্ত খুঁড়ল, আবার দশজন মানুষ গর্ত ভরে ফেলল। এতে অনেক ধুলা হল কিন্তু গর্ত রইল না। ঠিক সেরকমই বাল দেবতার নবীদের অনেক অনেক ধর্মীয় নিয়মকানুন ছিল। তারা তাদের কোরবানি ও প্রার্থনায় প্রচুর চিৎকার করেছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি, কারণ তা জীবন্ত আল্লাহর কালামের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়নি। অনেক ধুলা ছিল কিন্তু গর্ত ছিল না। তাই ওই ঘটনার দিনেই আল্লাহর নবী ইলিয়াস ইসরায়েলীয়দের বলেছিলেন, হয় তারা ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের আল্লাহর মাবুদকে গ্রহণ করবে, অন্যথায় বাল দেবতার ভিত্তিহীন ধর্মকে বেছে নেবে, হয় সত্যকে অথবা মিথ্যাকে, ধার্মিকতার পথকে অথবা মন্দতার পথকে, আল্লাহর সত্য কালামকে অন্যথায় মানুষের বানানো মিথ্যা ধর্মকে বেছে নেবে। নবী ইলিয়াসের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনার উত্তর কি হতে পারে যদি বলা হয়, আর কতদিন আপনি দুই নৌকায় পা দিয়ে চলবেন? আর কতদিন আপনি আল্লাহর কালামে ঈমান না এনে মানুষের তৈরি গতানুগতিক ধর্মীয় নিয়মকানুন নিয়ে পড়ে থাকবেন? পাক কিতাব বলে থাকে,
কেউই দুই কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে, সে একজনের উপর মনোযোগ দেবে ও অন্যজনকে তুচ্ছ করবে। আল্লাহ এবং ধনসম্পত্তি, এই দুয়ের সেবা তোমরা একসঙ্গে করতে পারো না।
আপনি একই সাথে মাবুদ আল্লাহর ইবাদত করতে এবং ভিত্তিহীন মিথ্যা ধর্ম পালন করতে পারবেন না। আর কতদিন আপনি দুই নৌকায় পা দিয়ে চলবেন?
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
বন্ধুগণ, এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ। আগামী তিন দিন আমরা এমন একজন নবীর জীবনের ঘটনা পড়ব, যিনি তিন দিন বিশাল বড় এক মাছের পেটের ভিতরে ছিলেন। আপনি কি তার নামটি জানেন? তার জীবনের এই অসাধারণ গল্পটি শুনতে আমাদের সাথে পরবর্তী দিনের অনুষ্ঠানটিতে যোগ দিন। আল্লাহ আপনাদের বরকত দান করুন, যেন আপনারা হযরত ইলিয়াসের এই বক্তব্যটি নিয়ে গভীরভাবে ধ্যান করতে পারেন, যা তিনি ইসরায়েল জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন।
আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? যদি আল্লাহই মাবুদ হন তবে তাঁর এবাদত করো, আর যদি বাল দেবতায় মাবুদ হয় তবে তাঁর এবাদত করো।